exclusively on FusionBD.com.
Brought to you by Igloo Ice Cream, a world of great taste.
আচ্ছা মা, আমি ভাবতাছি ঢাকায় চলে যাই, এমনি কইরা তো আর চলে না।
কি কস বাবা, তুই সারা আমার কি কেউ আছে? তুই চলে গেলে আমি একলা কেমনে থাকু?
কেরামে করার মতো কোনো কাম নাই তো মা, শহরে না গেলে কেমনে কি করমু?
তোর বাপ মরার পর এত কষ্ট কইরা বড় করছি, এখন এত দূর গিয়ে থাকবি?
এইদিকে আমার বয়সী সব পোলাপান শহরে গেছে, আর ওরা তো ভালোই আছে। তুমি আর অমত কইরো না মা,
তুই এখন বড় হইছস, ভালো মন্দ নিজেই বুঝস, যা ভালো মনে হয় কর।
তুমি মন খারাপ কইরো না মা, আমি কি আই তোমার একটা মোবাইল ফোন কিনা পাঠামো, যখন মন চায় আমার লগে কথা কইতে পারবা।
আচ্ছা।
জিয়াব মায়ের একমাত্র ছেলে, অনেক ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা তাকে একাই বড় করেছে। মার ছেলে ছোট্ট সংসার তাদের, আর্থিকভাবে খুব একটা সচ্ছল না হলেও ভালোবাসার কোনো অভাব নেই এই ছোট্ট পরিবারে। জিয়াদের বাবার রেখে যাওয়া কিছু জমি জমা বিক্রি করে আর সেসব জমির ফসল দিয়ে তাদের সংসার কোনো মতে চলে। কিন্তু কথায় আছে, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়, তাই তার রাজধানীতে পা বাড়ায় জীবিকার আশায়। এখানে তার গ্রামেরই পরিচিত এক ভাই আছে, সে কিছুটা দালাল প্রকৃতির, গ্রাম থেকে কেউ এলে তাদের কাজের ব্যবস্থা করে দেয়, বিনিময়ে কিছু কমিশন নেয়, এটাই তার উপার্জনের পথ। সবসময় দাঁতের মধ্যে একটা ম্যাচের কাঠি পুড়ে রাখে, কথা বলার সময় পান খাওয়া লাল লাল দাঁতগুলো বিশ্রীভাবে খোঁজাতে থাকে। এই মুহূর্তে জিয়াদকে সামনে বসিয়েও সে একই কাজ করছে।
তা আসুস কেমন?
এই তো আল্লাহ রাখছে।
তোর মায়ে কেমন আছে?
আসার সময় কান্নাকাটি করলো, আইতে দিতে চায় না।
ও, তো ঢাকা শহরে যে আইছিস, করবি কি সেটা ভাবছিস কিছু?
না ভাই, এই জন্যই তো আপনার কাছে আসা।
উঠবি কই?
আমি তো কিছু চিনি জানি না।
ও, টাকা পয়সা আনছিস কিছু?
4-5 হাজার এর মতো আছে।
এটা ঢাকা শহর বেটা, 4-5 হাজার টাকা এখানে কিছুই না।
আপনি তো সব জানেন ভাই, একটা কিছু ব্যবস্থা কইরা দেন আমারে।
আপাতত আমি যেখানে আছি সেইখানেই তোর একটা ব্যবস্থা কইরা দিতেছি, বাকিটা পরে দেখা যাইব।
আপনি যে কত বড় একটা উপকার করতেছেন আমার।
থাক থাক, হইছে, এইসব কথা কওয়ার দরকার নাই, লাভ ছাড়া আমি এক পাও নড়ি না, কাম পাইলে কমিশন ঠিকঠাক মতো বুঝাই দিবি।
জি আচ্ছা।
ঢাকা শহর আইসা বহুত জনের চোখ মুখ খুইলা যায়, টাকা পয়সা তো দূরের কথা, টিকিও দেখা যায় না, তাই আর বাকির কাম করি না, সবকিছু অ্যাডভান্স বুঝাই দিবি।
জি ভাই,
চল। এটা আমার ঘর, কি পছন্দ হয় না?
না, এমন কিছু না ভাই।
রান্না বান্নার কোনো বালাই নাই, আমার ডার্লিং মানে একজন আছে, রান্দা দিয়ে যায়, এই মেসে সবাই রে খাওন দেয়, এক বেলা 30 টাকা কইরা।
জে,
এই ঘরে ভাড়া দেই 3,000 টাকা। ভালো সময়েই আইছস, আমার লগে এক পোলা থাকতো, গত মাসে টাকা টোকা না দিয়াই গেছে গা, শালা রে খুঁজতাছি। যাই হোক, তুই তাইলে ওর বদল থাক, কাম না পাওয়া পর্যন্ত টাকা লাগবো না, কাম পাইলে থাকার জন্য 1500 টাকা দিবি, আর খাওয়ানোরটা তুই ময়নার লগে কথা কয়ে নিবি।
জি আচ্ছা।
তাইলে থাক, রেস্ট নে, জাননি কইরে আইছস, আমি একটু বাইরে যাবো, এনে চাবিটা রাখ, ঘরের চাবি, যদি বাইর হোস তাইলে তালাটা মাইরা যাবি।
জি আচ্ছা। হ্যালো মা।
কি রে বাপ, এত দেরি করে ফোন করলি যে?
এই তো মা, আয়সা কে বলজি রাইলাম।
ঠিক মতো পৌঁছাইছস বাবা?
হ মা, গনি ভাইয়ের লগেই উঠছি। তুমি আমার নিয়ে কোনো চিন্তা কইরো না। গনি ভাই কইছে এর মধ্যেই আমার জন্য একটা কামের ব্যবস্থা কইরা দিব।
আচ্ছা বাবা, তুই কিন্তু খাওন দাওন ঠিক মতো করিস।
হ মা, সন্ধ্যা হইয়া যাইতেছে, তুমি বাড়ি যাও। আমি একটা কাম পাইলেই তোমার একটা ফোন কিনা দিব, তখন বাড়িতে বইয়াই আমার লগে কথা কইতে পারবা।
আচ্ছা বাবা, সাবধানে থাকিস।
ওমা, তুমি আবার কেডা?
না মানে আমি নতুন আইছি।
ও গনি ভাই রাতিও?
হ মানে গেরামের ছোট ভাই।
ও তো গনি ভাই তো আমার কিছু কয় নাই কা, আমি তো খাওন একজনের দায় আনছি।
না না সমস্যা নাই, গনি ভাই আমারে কয়া গেছে আপনার সাথে যেন কথা কয়া নেই, অন থেকা আমারও খাওন দিতে কইছে।
ও বুঝছি, তো টাকা পয়সা কত কি লাগবো সব তো শুনছো ইহার কাছে নাকি?
হ শুনছি।
তা শহরে আইছো নতুন, চাকরি বাকরি তো কিছুই পাও নাই, টাকা পয়সা দিবা কেমনে? আমি কিন্তু বাকিতে খাওন দেই না।
না না বাকিতে না, টাকাই দিমু। গনি ভাই কইছে একটা ব্যবস্থা হইয়াই যাইব।
ব্যবস্থা ওই কইরা দিব, তয় সাবধানে থাইকো, ও কিন্তু মানুষ সুবিধার না।
না সমস্যা নাই, হে আমাগো এলাকার পরিচিত।
এলাও।
দুইটা খাওন দিলেন যে?
আজকে বোনাস দিলাম, খাওন চাইক্কা দেখো, ভালো নাও লাগবার পারে, এরপরে বেলার থেকে হিসাব ধরমু।
আচ্ছা।
জীবন নামের রেলগাড়িটা পায় না ঘুজা স্টেশন।
আরে গনি ভাই কি অবস্থা আপনার?
তুই কেডা, আমার ঘরে কি করতেছিস? চোরের ঘরে ডাকাতি?
ভাই ভাই আমি জিহাদ, জিহাদ সকালে আইলাম যে।
জিহাদ তাই ক, আসলে আজকে একটু বেশি চইরা গেছে। যাই হোক, তুই এখন জায়গা আছিস কে?
না ভাই ঘুম আইতেছে না, একেবারে নতুন জায়গা তো।
বুঝছি বুঝছি, তা খাইছস কিছু?
হ ওই ময়না আইছিল আপনার খাওনটা ওইখানে ঢাইকা থুইছি।
ও রাইতে আর খাবো না, তুই খা না।
আমি তো কইলাম আমি খাইছি।
খাইছস? খাওন তো কইলি এখানে ডাইকা ধুইছস, তুই খাওন পাইলি কই?
না মানে ময়না দুইটা খাওন দিয়া গেছে।
শোন, এইসব মেয়ে ছেলে কিন্তু বিপদজনক, সাবধানে থাকবি।
না না সেই রকম কিছু না।
না হইলেই ভালো। আচ্ছা এখন যা, হইয়া পর।
ভাই আমার কি কোনো ব্যবস্থা হইল?
ও হ হ কাল তোরে কইতা মনে আছিল না, কাল একটু বেশি খায় ফেলাইছিলাম তো। যাক ব্যাপার না, এখানে নিয়ে যাও আজকে তোরে।
কই যাইবেন ভাই?
মন্টুর কাছে।
মন্টু কেডা?
মন্টু হইল মহাজন, ওর 8-10টা সিএনজি আছে, সেগুলার ভাড়া তুইলা ওর সংসার চলে। সংসার কইলে ভুল হইব অবশ্য, বিয়া সাদি হলে কিছুই করে নাই, সব মদ আর মায়া মানুষের পিছনেই উড়ায়। কি বুঝলি কিছু?
হ মানে বুঝছি।
কিছু বুঝোস নাই, তোর কথা কইছি ওরে, একেবারে নতুন শহরে আইসস, তার উপরে ডেরাই বিঙ্গো পারস না, রাস্তাঘাটও চিনস না, তোরে তো দিতে চায় না। আমি কইছি সমস্যা নাই, মা তার মধ্যে গিলু আছে, কয়দিন দেখলেই শিক্ষা লাগবো।
আমি পারুম।
আমি পারুম কইলে তো আর হয় না, আরো ব্যাপার আছে,
ব্যাপার? কি ব্যাপার ভাই?
ও যেহেতু তোরে শিখায় পড়াই লইব, পার্সেন্টেজটা একটু বেশি দাম লাগবো। মানে মনে কর, কাম শিক্ষা জানানোর পর প্রথম ছয় মাস যা ইনকাম করবি তার 50% ওরে দিবি, বাকি 50% তুই নিবি, আর ছয় মাস পর থেকে 30% ওর নিব, বাকিটা তোর।
আচ্ছা
তাইলে খায়া দায়া বাইর হ।
আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো।
হ বাবা, কেমন আছিস তুই? কেমনি তুই শহরে গিয়া আমারে ভুইলা গেছিস রে বাবা?
না মা, ভুইলা গেলাম কই, কাম খোঁজা লাগবো না। তুমি কেমন আছো মা?
হ বাবা, ভালোই আছি
মা। আজ একটা কাম পাইছি ভালোই, প্রথম 6-7 মাস একটু কম পামু, তারপর থেকে ভালোই টাকা পয়সা পামু।
কি কাম বাবা?
সিএনজি চালামু।
সিএনজি চালাবি? শুনছি শহরে নাকি খালি মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে।
আহা মা, কি যে কও না, মরা যদি কপালে লেহা থাকে তাইলে তো মানুষ মরবই, সেই চিন্তা করলে কি হইব?
অমন কথা কইস না বাবা।
তুমি আমারে নিয়ে একদম ভাইব না মা, এই মাসে টাকা পাঠাইতে পারলাম না, সামনের মাস থেকে টাকা পাঠামু তোমারে।
আচ্ছা ঠিক আছে বাবা, তুই খাইছোস?
হ মা খাইছি, যেই মহাজনের এখানে কাম করুম তার কাছে আইছিলাম, এই হানেই খাইছি। তুমি বাড়ি যাও মা।
আচ্ছা বাবা, সাবধানে থাকিস।
আচ্ছা মা, দোয়া কইরো।
জিয়া ধীরে ধীরে এই অচেনা শহরের মানচিত্র নিজের মস্তিষ্কে আঁকতে শুরু করে। পুরনো এক ড্রাইভারের সাথে এই শহরের অলি গলিগুলো চিনতে শুরু করে। ছেলেটা শহরের কোন মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত ঘরে জন্মালে এই শহরের মেধাবীদের মধ্যে হয়তো তাকে খুঁজে পাওয়া যেত। ছেলেটার মনে রাখার ক্ষমতা অসাধারণ। যে রাস্তা দিয়ে একবার যায় সেই রাস্তায় দ্বিতীয়বার গেলে ওকে আর কিছুই বলে দিতে হয় না। এছাড়া ছেলেটা তার কাজের প্রতিও খুব মনোযোগী, তাই কিছুদিনের মধ্যেই সে মহাজনের খুব প্রিয় হয়ে উঠল। মহাজন তাকে একটি সিএনজি দিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সে সিএনজি নিয়ে বেরিয়ে যায়, সারাদিন শহরের বুকের অলি গলিতে ঘুরে বেড়ায়। এর মাসখানেক পর মায়ের জন্য একটা মোবাইল ফোনও কিনে ফেলে।
হ্যালো মা।
কেমন আছিস বাবা?
ভালো মা, টাকা পাইছো?
হ্যাঁ বাবা পাইছি।
আচ্ছা মা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর আমারে নিয়ে কোনো টেনশন করো না।
চিন্তা তো করার লাগে রে বাবা, তুই বাড়িতে আবি কবে?
মাত্র কাম শুরু করছি মা, এখনই ছুটি দিব না, আর কয়েকটা দিন যাক।
তাড়াতাড়ি আইস বাবা।
আর শোনো মা, আমি গোপাল রে কইছিলাম গায়ের দুধ উজনি কইরা দিয়া যাইতে, দিয়া যায়?
হ্যাঁ বাবা দিয়া যায়।
তুমি কিন্তু ঠিক মতো খাইবা মা।
আচ্ছা ঠিক আছে খাম।
ভাড়া আইছে মা, পরে কথা কমুনে, রাহি। কই যাইবেন ভাই? এই যে ভাই আপনার টাকাটা।
তা তোর কাজকাম কেমন চলে? শুনলাম ভালোই নাকি কামাইতেছস।
না ভাই, ওই চলে কোনো মতে। মাঝখানে কিছু টাকা জমায়া ড্রাইভিং লাইসেন্স করায় নিছি, মহাজন দুইটা ট্যাক্সি কিনছে, আমার একটা চালাইতে দিব কইছে।
বাহ ভালোই উন্নতি করতাছস, তুই যে উন্নতি করবি এটা আমি আগেই জানতাম। ভালো ভালো, তুই সাবধানে থাকিস কিন্তু।
হ সাবধানেই থাকি।
এখন খায়া নে, ময়না আজকে মুরগিটা জব্বর রাঁধছে।
ভাই বয়স তো আপনার কম হইল না, বিয়া শাদি করবেন না?
আরে ময়না রে তো রাজি করাইতে পারতেছে না।
ময়না?
হ ওর লাগে তো মেলা আগে থেকেই আমার 2020 চলে, তাই বিয়া বসতে রাজি হয় না।
কেন বিয়া বসতে সমস্যা কি?
এইটাও তো কয় না, মাই আমার মন বোঝা বড়ই দায়।
হ্যালো স্যার।
হ্যাঁ আপনি কোথায় আছেন?
স্যার আমি তো এই মোড়ে।
আচ্ছা আপনি মোড়টা পার হয়ে 51 নম্বর বাড়ির সামনে আসেন।
আচ্ছা স্যার আমি আসছি। স্যার আমি চলে আসছি, আপনার বাসার নিচে।
আচ্ছা ঠিক আছে, দুই মিনিট দাঁড়ান।
আপনি এই ট্যাক্সি নিয়ে এসছেন?
জি স্যার।
চলেন
স্যার। কোথায় যাবেন?
যেদিকে ইচ্ছা যান আপনি।
জি স্যার।
না মানে হাতির ঝিল, হাতির ঝিল যান।
জি আচ্ছা। স্যার হাতির ঝিল তো আইসা পড়ছি।
ও হ্যাঁ, আচ্ছা আপনি একটা কাজ করুন, যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে নিয়ে চলুন আবার।
জি
জি জি কেন করছেন আপনি, সোজা কথা বুঝেন না, যেখান থেকে এসেছি সেখানে চলেন।
জি স্যার।
কত আসছে বিল?
460 টাকা স্যার।
এই নেন, বাকিটা রেখে দিন।
কি মানুষ রে বাবা, 1000 টাকা দিয়া কয় বাকিটা রাহো, যেখান থেকে উঠে সেইখানে ফেরত যাইতে কয়। বুঝি না ভাই, বড় বড় মানুষের বড় বড় কথা। যাই গাড়িটা পার্কিং কইরা মেসে যাই। আজকে মেলা রাত হইয়া গেল। এইটা কি? আরে এই ব্যাগের তলা দিয়া তো দেহি টপ টপ করে রক্ত পড়তাছে। না ভাই এটা ফালায় দি।
মেসের সামনে এসে জিয়া তার গাড়ি পার্কিং করে তালা লাগাচ্ছে। পেছনের দরজা খুলে সে আকাশ থেকে পড়ল। সে অদ্ভুত ভাবে লক্ষ্য করল সে ব্যাগটা পেছনের সিটে আছে, কিন্তু সে নিজে কিছুক্ষণ আগে সেটা ফেলে এসেছে। ব্যাগের চেইনটা সে খুলল। খুলে সে যা দেখল তার চোখকে সে বিশ্বাস করাতে পারল না। সামনে একটা কাটা মাথা, চোখগুলো খোলাই আছে কিন্তু চোখের ভেতরে সাদা জায়গাগুলো রক্তে লাল হয়ে গেছে। মাথার চুলগুলো পুরো মুখ পেঁচিয়ে আছে। চেহারাটা ভালোভাবে চেনা যাচ্ছে না, কিন্তু সারা মুখে অসংখ্য ছুরির পোঁচের দাগ। বোঝাই যাচ্ছে কি ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হয়েছিল জীবনের শেষ সময়টা। এই কাটা মাথার সামনে দাঁড়িয়ে আছে জিহাদ, সেই জিহাদ যে কিছুদিন আগে এই শহরে এসেছে। গ্রামের একেবারে সহজ সরল ছেলে, এই শহরের রহস্যময়ী সব জাল এখনো ভেদ করতে পারেনি সে। এরই মধ্যে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবনটাকে এনে দাঁড় করিয়ে দিয়েছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। পাগলের মতো বারবার ওই নাম্বারে ফোন দিচ্ছে, ফোন বন্ধ। সে কাটা মাথাটা নিয়ে সে বাড়ির সামনে রওনা হল। তার বারবার মনে হচ্ছে পেছনের সিট থেকে ওই কাটা মাথাটা তার দিকে তাকিয়ে আছে। সে দ্রুত গাড়ি চালিয়ে সে বাড়ির সামনে গেল, কিন্তু বাড়িটার দারোয়ান বলছে ওই লোক এই বাড়িতে থাকে না। অনেকক্ষণ ধরে গেটের সামনে দাঁড়িয়েছিল, ওই লোককে সে চেনে না। জিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। পুলিশের কাছেও সে যেতে সাহস পাচ্ছে না, কারণ পুলিশ উল্টো তাকে ফাঁসিয়ে দেবে বলেই মনে হচ্ছে তার। শেষে কাটা মাথাটা নিয়ে হাতে ছেড়ে গেল, সেখানেও সে ফেরার চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি টহল দিচ্ছে সেখানে। সে কিছুতেই সাহস করতে পারল না, কি করবে বুঝতে না পেরে সে মেসে ফিরে এল।
কিরে কখন আইসোস?
আইসি এই একটু আগে।
ও খাইছোস কিছু?
না রাইতে খামু না, শরীরটা ভালো লাগতেছে না।
কেন কি হইছে?
না কিছু না, এমনি
যাইতাছস কই?
না মানে এই কাপড় গুলা একটু ধুইয়া দিতে হইব।
এত রাইতে কাপড় ধুবি মানে? আরে তোর কাপড়ে কিসের দাগ লেগে রয়েছে, রক্তের দাগ?
না না রক্তের দাগ হইব কে, ওই একটু রং ভইরা গেছে আর কি, তাই মানে ধুইয়া নিয়া যাইতাছি আর কি।
এত রাইতে তুই কাপড় ধুবি কেন? তোর কি জামা কাপড় নাই? আমার ধোয়া কাপড়ের সাথে ধুইয়া দে, কাল ময়না এসে আমার কাপড়ের লগে ধুইয়া দিব।
না না লাগবো না, আমি ধুইয়া দেই, ধুইয়া দিলে আবার দাগ বৈশা যাইব।
বুঝছি তোর কাপড় ধোয়ার বেড়ামে ধরছে। কি রে জিহাদ?
কি
তোর কাপড়ের ট্রাঙ্কটা এইখানে আসিল না, কই গেল? দেখতাছি না যে।
ও না, মানে খাটের নিচে ঢুকায় রাখছি। ঘরে এমনিও জায়গা কম না, হাটনের জায়গা নাই, তাই ভাবলাম খাটের নিচে থুয়া দি।
তোর যে কি হইছে কিছুই বুঝতাছি না। একবার কস শরীর ভাল লাগে না, আবার সেই শরীরেই কাপড় ধুইতে যাইতেছোস, কি করতাছোস না করতাছোস? দা কাপড় ধুইতে যা। কি রে, পেয়ালা দুইটা হয়ে গেল, কামে যাবি না?
না ভাই, কাল কইলাম না শরীরটা ভাল লাগতেছে না।
ও তা ঘরেই থাকবি সারাদিন?
আচ্ছা,
তাইলে আমি ময়নারে ফোন দিয়ে কইতাছি দুপুরে তোর খাওন দিয়ে যেতে।
আচ্ছা,
আমি বাইর হইলাম তাইলে।
আচ্ছা ভাই।
শোন, তোরে দেখা মনে হইতেছে কিছু একটা নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে গেছিস। আমি মানুষটা একটু খারাপ, তাই যত খারাপ তোরা ভাবস তত খারাপ না। কোন সমস্যা হইলে আমার জানাইস।
আচ্ছা ভাই।
হ্যালো বাবা।
হ্যাঁ মা।
কেমন আছিস বাবা? তোর যে কোনো খবর পাইতাছি না রে বাবা, একবার ফোনও করস না, কোনো খোঁজ খবরও নেস না।
ওষুধ খাও নাই?
হো বাবা, ওষুধ তো খাইতেছি কিন্তু কোনো কাম হয় না।
তাইলে শহরে মেডিকেলে যাই একবার দেখায় আসো।
বাবা, তোর তো কাল টাকা পাঠানোর কথা আছিল, তুই তো পাঠাইলি না।
হো মা, আমার একেবারে মনে আসিল না কালকা থেকে যে কি হইতাছে আমার সাথে।
কি হইতাছে বাবা?
না মা, কিছু না, তুমি চিন্তা করো না। আমি আজকে সন্ধ্যার মধ্যে টাকা পাঠাইয়া দিতাছি, তুমি কিন্তু কালকায় মেডিকেলে যাবা।
আইসা বাবা, তুই খাইছোস?
না মা, এখনো খাওয়া দেওয়া যায় নাই, রাইতে ভালো ঘুম হয় নাই, একটু ঘুমামো।
এটা কোন সময়ের ঘুম বাবা?
মাথাটাও একটু ধরছে, একটু ঘুমাইলেই ভালো লাগবো।
আচ্ছা বাবা, তুই কিন্তু খাইয়া নিস সময় মতো।
আচ্ছা মা।
ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট।
আপনি কেডা, আমার ঘরে ঢুকলেন কেমনে?
তুমি তো আমাকে নিয়ে এলে, মনে নেই? ওই যে ট্রাঙ্কের ভেতরে আমার মাথাটা ঢুকিয়ে রেখেছো।
কি কি না, আমার কাছে আইবেন না, না না। এই এই খবরদার, খবরদার, খবরদার। খুলি খুলি।
কিরে মরছো কই গিয়া? কতক্ষণ থেকে বাইরে দিছি বাবারে বাবা।
না মানে একটু ঘুমাইতেছিলাম।
এমনি মরার মতো কি মানুষ ঘুমায়নি? আগুন লেগে গেলে তো টের পাইবা না?
না এমনি শরীরটা একটু খারাপ। তো
শরীরটা খারাপ নাকি অন্য কাহিনী? ঘরে আর কেউ আছে নাকি? হম, যে আরে কামাইতেছো
কি যে উল্টা পাল্টা কথা কন,
আরে যা তোকে, এমনি মশকরা করলাম আর কি, নাও খাওনটা নিয়ে নাও।
ওইখানে রাইখা যান।
আচ্ছা এই ঘরে কেমন জানি একটা পচা গন্ধ আইতেছে।
গন্ধ? কের গন্ধ? না কোনো গন্ধ নাই। আপনি এখন যান, আমার একটু বাইরে হইতে হইব।
ও আচ্ছা আমি যাই তাইলে।
হ্যালো ভাই, কই আপনি?
আমি তো একটা কামে আটকে পড়ে গেছি রে।
ও আচ্ছা, না অনেক রাত হয়ে গেছে তো তাই ফোন করলাম। আইবেন কখন?
আমি মনে হয় আজ রাইতে আইতে পারুম না। তুই খাইয়া শুয়ে পড়।
কি আইবেন না?
কেন, কোন সমস্যা আছে?
হ্যাঁ না, মানে কোনো সমস্যা না। আপনি কাল কখন আইবেন?
আমার আইতে আইতে দুপুর হয়ে যাইব। তুই সকালে তালা দিয়ে বাইরে হয়ে যাস।
আচ্ছা ঠিক আছে, রাখতাছি তাইলে। কে কে ওইখানে আবার আইছেন? কেডা আপনি, কি চান আমার কাছে? আমার কাছে আইবেন না, আইবেন না আমার কাছে।
আমার খুব কষ্ট হচ্ছে তো, মাথাটা এইভাবে ফেলে রেখেছিস ট্রাঙ্কের ভেতরে।
আমি কি করবো? আপনি কে, কই থেকে আইছেন? আপনারে তো আমি চিনি না। আপনি কোন, কই থেকে আইছেন? আমি সেখানে দিয়ে আসমু।
না আমি কোথাও যাব না, ও আমার কেউ না। আমাকে খুব যন্ত্রণা দিয়ে মেরেছে।
কি কোন আপনি, আমি এখন কি করবো? আমার তো কোনো দোষ নাই।
আমাকে শ্মশানে নিয়ে যা, আমার সৎকার করা।
কিন্তু আমি কেমনে করবো?
ও জিহাদ, জিহাদ, ও জিহাদ, কি ব্যাপার, দরজা খোলো নাকি? জিহাদ, ও জিহাদ, আরে দরজাটা খুলো।
কি হয়েছে?
এ কি এমন পাগলের মতন সাহারা কইরা তুইছো কে? কি হইছে, শরীর খারাপ?
না কিছু হয় নাই, আপনি যান।
আরে কি হইছে কইবা তো, গুনি ভাই কই?
হ্যাঁ নাই, কামে ঢাকার বাইরে গেছে।
ঢাকার বাইরে গেছে? তোমার ঘরের বাইরে সব মানুষ আয় ভিড় করতেছে, ঘরের মধ্যে থেকে কিসের জানি গন্ধ হইতেছে।
গন্ধ? কিসের গন্ধ? কোন গন্ধ নাই, আপনি যান তো এখান থেকে।
গন্ধ নাই মানে? আমি নিজেই তো গন্ধ পাইতেছি। কি মন একটা পোষা গন্ধ আইতেছে, দেহি দেহি।
আরে কই যাইতেছেন, খারান।
এ কি দরজা বন্ধ করলা কে? পুরো ঘরে পোষা গন্ধ ছড়াইয়ে গেছে।
শুনেন আপনি কেউ কিছু কইেন না, আমি সব কইতাছি। আমি খুব বড় একটা বিপদে পড়ে গেছি।
ঘটনাটা কি সেটা কইবা তো?
আপনার একটা জিনিস দেখাই, আপনি কাউরে কইতে পারবেন না, কসম কাটেন।
আচ্ছা কম না, এখন কও ঘটনাটা কি। ও মা গো মা, ও বাবা রে, এই কি আলামত গো বাবা, এইটা কি?
এইটা মাইয়া মানুষের কাড়া মাথা।
মাইয়া মানুষের কাড়া মাথা? তোমার কাছে কেমনে আইলো? কারে মাইরা ফালাইয়া খাটে তলে লইয়া ঘুমাইতেছো তুমি, তোমারে তো আমি সহজ সরল মনে করছিলাম, তুমি যে এত বড় ডাকাত এটা তো আমি বুঝি নাই গো বাবা।
না না, আপনি ভুল বুঝতেছেন, আমি কাউরে মারি নাই। আমি তো আগেই কইছি আমি একটা বিপদে পড়ে গেছি, আপনি আগে আমার কথা শুনেন। আপনি চিল্লায়েন না, চুপ করেন, মাইনছে শুনলে খুব বিপদে পড়ে যামু। আমি এই দিন রাইতে গাড়ি লইয়া একটা টিপ মারতে গেছিলাম, এক বেড়া আমার গাড়ি টুকল। তারে শুরু থেকে আমার সন্দেহ হইতাছিল, কেমন জানি করতাছিল। এই নাইম্মা যাওয়ার পরে গাড়ি পার্কিং করার সময় দেহি একটা ব্যাগ, এইটা নামায়া দেহি এইটা।
ওই লোকটারে আর খুঁজা পাইলা না?
খুঁজা পাইলা কি আর আমি নিয়ে আইতাম, মেলা খুঁজছি কিন্তু পাই নাই। আমি ভয়ে এইদিন পুলিশের কাছেও যাই নাই, এখন মনে হইতাছে যাওয়াই ভালো আছিল।
কতদিন হইতাছে এই ঘটনার?
তা প্রায় এক সপ্তাহ হইব।
ও মা গো মা, এতদিন কাটা মাথা লইয়া ঘুমাইছো, কি আলামত!
এখন পুলিশের কাছে গেলেও বিপদে পড়ম, এতদিন যাই নাই, কেন রাখছিলাম, এখন পুলিশের কাছেও যাইতে পারব না।
গনি জানে
না? হ্যাঁ, কিছু জানে না।
তাহলে এন কি করবা?
মাতাটা আর এখন এখানে রাহা যাইব না, গন্ধ ছড়া যাইতেছে, মাতাটা যত তাড়াতাড়ি সম্ভব বুইটা ফালাইতে হইব।
কিন্তু বাইরে নিয়ে যাইবা কেমনে? এমনি আশেপাশে মানুষে কি করতেছে?
তুমি আমার একটা উপকার করবা, আমার কয়েক প্যাকেট ন্যাপথলিন আর একটা বড় আতরের বোতল আইনা দিবা।
কে? হেগুলো দিয়ে কি করবা?
টেরাংডার ভিতরে বেশি কইরা ন্যাপথলিন আর আতর দিয়া বাইর কইরা নিয়ে যাবো।
আচ্ছা, আমি নিয়ে আইতেছি।
এখন না, দিনের বেলা করন যাইব না, তুমি সন্ধ্যা বেলায় আইসো।
আচ্ছা,
এই নাও এই টাকাটা রাখো, বাকিটা ফেরত দেওয়া লাগবো না, এটা তুমি তোমার কাছে রাইখো।
সেদিন রাতে ময়না সব সরঞ্জাম দিয়ে এলো, প্ল্যান মতো জিয়া ট্রাঙ্কে বেশি করে আতরে ন্যাপথলিন দিয়ে কাটা মাথাটা নিয়ে বেরিয়ে গেল। যে ট্যাক্সিটা সে চালায় সেই গাড়িতে করে একটা অজ্ঞাতনামা কাটা মাথা নিয়ে সে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে লাগলো একটা নিরাপদ জায়গার খোঁজে। কিন্তু সেই রকম জায়গা সে কোথাও পাচ্ছে না, তার বুকের ভেতর ধুকপুক করছে। রাস্তায় যদি পুলিশ কোনোভাবে ধরে তাহলে কি বলবে সে? এদিকে গাড়ির গ্লাস দিয়ে বারবার পেছনে দেখাচ্ছে সে, আর তার প্রায় মনে হচ্ছে পেছনের সিটে কেউ একজন বসে আছে। সে একটা ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, সে আর কিছুতেই এসব নিতে পারছে না। অবশেষে বাবুবাজার ব্রিজের কাছে গিয়ে সে মাথাটা বুড়িগঙ্গায় ফেলে দেয়। সে আর পেছনে ফিরে তাকায় না, তারপর গাড়িটা নিয়ে এক টানে সে গ্যারেজে চলে আসে। তখন রাত দুইটা, পুরো রাস্তায় সে দেখতে পায় তার গাড়ির পেছনে একটা শরীর দৌড়ে আসছে যার মাথা নেই।
কিরে, কি ব্যাপার তোর, এত রাইতে কইতে আইতাছস?
না মানে ওই কামের তে আইলাম।
তো ভালোই টিপ মারতাছস দেখতেছি।
এই আর কি ভাই,
তা এসির মধ্যে বসে গাড়ি চালাস, দেখা তো মনে হইতাছে মাঠে চাষ করে আইলি, ঘাইমা তো শরীরটা চুপচুপা হইয়া আছে।
হ হ, আমি একটু গোসল দিয়ে আই।
আচ্ছা যা।
আমার কাছে আইবা না, আমি আমি কি করুম? ফেলে না দিয়ে আসলে আমি কি করুম?
আমার কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়।
চলে যা এখান থেকে, চলে যা আমার পিছু ছাড়, তোরে আমি চিনি না, আমার কোনো দোষ নাই।
না আমি যাব না, আমি কোথাও যাব না, আমার শরীরটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সব খুঁজে নিয়ে আসবি তুই, তারপর আমি যাব।
আমি পারবো না, পারবো না আমি।
কি পারবি না?
কার কথা কইতেছ? তুই চল তো ঘরে, চল ঘরে, চল চল। কিরে শৈল কেমন?
জি ভালো।
জ্বরে তো গা ফুইড়া যাইতেছে, পাশেই ওষুধ রাখছি, খায়ানিস। আমি বাইর হইতাছি, ময়নারে আজ একটু আগে আইতে কইছি। ও আইয়া খাওয়া দাওয়া দিয়া যাইব।
জি আচ্ছা।
শোন, আমি যাওয়ার সময় তোর মহাজনের লগে কথা কয়ে যাবো না, তুই না হয় বাড়িত যাইয়া কয়দিন ঘুরায়।
বাড়িতে তো কাইলি চলে যাইতাম, ফোন দিছিলাম, মায়ের পেটে পাথর ধরা পড়ছে, অপারেশন করন লাগবো, মেলা টাকার দরকার। এখন বাড়িতে গিয়া বসা থাকলে তো চলবো না ভাই।
ও আচ্ছা, তুই রেস্ট নে, শরীরটা আগে ঠিক কর, আমি তোর মহাজনে কয়ে যাইতেছি।
আচ্ছা ভাই।
জিহাদ, ও জিহাদ!
আসি ঘরেই।
কি হইল, শরীর খারাপ নাকি?
হ, কালকে তো জ্বর।
কাণ্ড তো ঘইটা গেছে।
কি কাণ্ড?
তুমি হেই দিনে কাটা মাথাটা কি করছিলা কও তো? পুইতে রাখছিলা?
না, অনেকক্ষণ গাড়িত কইরা ঘুরছি, জায়গা পাই নাই, পরে নদীতে ফালাই দিয়ে আইছি।
তাইলি হইছে, আমি ঠিকই চিনছি।
কি হইছে?
পুলিশ তো এই কাড়া মাথাটা খুঁজে পাইছে।
কি কও, তুমি কেমনে জানলা?
এই যে পত্রিকায় বড় করে ছবি আইছে, সে ডরাইনা চেহারা কি আমি ভুলতে পারি? ছবিটা দেখাই চিনা ফেলাইছি, তারপরে আবার টিভিতে খবরও কইতেছে, এই মহিলা মনে হয় মেলা বড় কেউ।
হ, এই তো পত্রিকায় লেখা, এই মহিলা তো অভিনেত্রী প্রীতিলতা চৌধুরী। ও প্রীতিলতা, মানে এর সিনেমা তো টিভিতে সেই দিনও দেখাইলো। চেহারাটা এমন ভাবে নষ্ট হইয়া গেছিল, আমিও চিনতে পারি নাই।
হায় আল্লাহ, হাসানি, এনারা তো সেদিনও দেখলাম টিভিতে এক মোসওয়ালা শয়তান বেড়া উড়ে নিয়ে যাইতেছে, হে বেড়ায় মনে হয় এসব করছে।
আরে না না না, বুঝছি, একটা কথা বললেন না তো, যেটা দেখছেন হেইটা তো টিভিতে, কিন্তু এখন এইটা নিয়ে পুলিশ মেলা নাড়াচাড়া করব।
ভাই যাই করো আর নাই করো, আমার নাম জানি এসবের মধ্যে না আহে।
না, আপনার নাম আইব না, আপনি খালি মুখ খুলেন না।
আচ্ছা আমি যাই এখন, এই যে খাওন ঔষধ এইখানি থাকলো, খায়া নিও।
যেদিকে গ্রামে সহজ সরল জিহাদ একটা অজ্ঞাতনামা কাটা মাথা নিয়ে বিপাকে পড়ে গেছে, ঠিক অপরদিকে এই শহরে চলছে তোলপাড়। প্রত্যেকটা পত্রিকা টিভি চ্যানেলের একটাই হেডলাইন, বুড়িগঙ্গার তীরে পাওয়া গেল খ্যাতনামা অভিনেত্রী প্রীতিলতা চৌধুরীর ছিন্ন মাথা। প্রীতিলতা চৌধুরী এই সময়কার সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রীদের একজন, তাকে চেনে না এমন মানুষ কম। ডাক সাইটে সুন্দরী ছিলেন তিনি, নিজের কেরিয়ার চমৎকারভাবে গোছাচ্ছিলেন তিনি, কিন্তু কে বা কারা তাকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে তার কোন হদিশ খুঁজে পাচ্ছে না পুলিশ। দেশের উপর মহল থেকে চাপ আসছে এই কেসের জন্য, কিন্তু কাউকে সন্দেহ করতে পারছে না পুলিশ। কি হয়েছিল প্রীতিলতা চৌধুরীর সাথে? কে এতটা নৃশংসভাবে তাকে হত্যা করেছে? কোন শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ? এটা জানতে গেলে এখন থেকে প্রায় বছর খানেক আগে ফিরে যেতে হবে, জানতে এই নৃশংসতার পেছনের আসল ঘটনা কি।
শোনো, আমি বেরোচ্ছি।
আজ আবার কোথায় যাচ্ছ তুমি?
একজন প্রোডিউসারের সাথে একটা মিটিং আছে।
ওকে ঠিক আছে, আমিও যাই, চলো।
আহা, তুমি সব জায়গায় সাথে গেলে তো হবে না রাসান, তুমি কেন বুঝতে চাও না?
কি বুঝবো আমি? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার সাথে যেতে পারি না?
আমি তো সেভাবে বলিনি, আমাদের বিয়ের কথাটা এখনই বাইরে বলা যাবে না। আমি মাত্র ক্যারিয়ার শুরু করেছি, এখনই যদি ম্যারিড ট্যাগ লেগে যায় আমার জন্য স্ট্রাগল আরো কঠিন হয়ে যাবে।
এটা কেমন কথা লতা, যারা ম্যারিড তারা কি বড় হয়নি? তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি এমনিতেই বড় হবে।
তাদের কথাটা আলাদা, তাদের চাচা মামা ছিল, আমার কেউ নেই। আমি তো একাই সব করছি, শুধু ট্যালেন্ট দিয়ে কিছুই হয় না রাসান, আরো অনেক কিছু লাগে, ওসব তুমি বুঝবে না।
এসব না বুঝলেও এতটুকু বুঝি, আমার অধিকার আছে তুমি কোথায় যাচ্ছ কি করছো এ সমস্ত কিছু জানার।
হ্যাঁ তো, তোমাকে না বলে তো কোথাও যাচ্ছি না, কিছু করছি না, তোমাকে তো বলেই যাচ্ছি।
যা ইচ্ছা তাই করো।
দেখো রাফসান, তুমি তো বিয়ের আগে থেকেই সব জানতে আমি আমার ক্যারিয়ার নিয়ে কতটা প্যাশনেট, এখন সব জেনে শুনে এসে এরকম করার মানেটা কি?
সেটাই তো, পেয়েছো তো একটাই কথা, সব জানতে সব জেনে কি আমি অপরাধ করে ফেলেছি? আমি জানতাম তুমি অভিনেত্রী হতে চাও, কিন্তু এটা জানতাম না যে তার জন্য আমার কথা তোমার সবার কাছ থেকে লুকিয়ে বেড়াতে হবে।
কয়েকটা দিনের ব্যাপারই তো, একবার একটা কাজ হিট হলেই আমি মিডিয়ার সবার সামনে তোমাকে পরিচয় করিয়ে দেব।
আমি তো বলেছি যে যা ইচ্ছা তুমি তাই করো।
আমি যাচ্ছি, খেয়ে নিও। আজ একটা ফ্যান্টাস্টিক নিউজ দিব তোমাকে, তুমি তো বিশ্বাসই করতে পারবে না, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না।
এতক্ষণে ফেরার সময় হলো তোমার?
আহা, ওসব ছাড়ো তো, গুড নিউজটা শোনো। আমি একটা অ্যাডের জন্য সাইন করে এলাম মাত্র, খুব বড় ব্র্যান্ড, ওনারা বলেছে খুব ছোট একটা অ্যাড, এই 10-15 সেকেন্ডের। আমি বলেছি 2 সেকেন্ডের হলেও আমি করব। আমি তো বিশ্বাসই করতে পারছি না, অ্যাড মানে বোঝো, এই একটা অ্যাড করতে পারলে আর পেছনে ঘুরে তাকাতে হবে না।
আচ্ছা খেয়ে নাও।
না আমি খাবো না গো, আমি খেয়ে এসেছি, এত বড় মিটিং, এত বড় কনফারেন্স রুম, আর খাবারের কথা তো কি বলবো, আমার তো সব খেয়ে ফেলতে ইচ্ছে করছিল জানো। যেই 3 নম্বর চাপটা মুখে দিতে যাব, অমনি উনি বলে উঠলেন, নায়িকাদের ডায়েট মেনটেন করতে হয়, এত ফ্যাট জিনিস খাওয়া যাবে না। আমি এত লজ্জা পেয়ে গিয়েছিলাম না।
ও আচ্ছা, সেটাই তো, এখন তো বড় বড় 5-স্টারে খাবে, বাসার খাওয়া তো আর গলা দিয়ে তোমার নামবে না।
কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি খুশি হওনি?
খুশি না হওয়ার কি আছে, শুধু এতটুকু বলবো যে নিজের শেকড়টা ভুলে যেও না। তুমি কোথা থেকে এসেছো, তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, এবং তুমি একজন ম্যারিড ওম্যান।
আমি না কিছুই বুঝতে পারছি না, 2 দিন আগেও সব নিয়ে আমাদের কথা হয়েছে, তুমি তো আমাকে ইন্সপায়ার করেছো আগেও সব সময় করতে, আজ সকাল থেকে দেখছি তুমি কেমন জানি করছো।
কারণ আমার মনে হচ্ছে যে তুমি যদি ঘরের বাইরে যাও তবে আর কোনোদিনও ফিরবে না।
ছি রাফসান, এটা কেমন কথা বললে, আমি ঘরে না ফিরলে কোথায় ফিরবো? আমি তো তোমাকে বিয়েটা না করলেও পারতাম, ফ্যামিলির অমতে এত কিছু করে তোমাকে কেন বিয়ে করলাম তাহলে? তোমাকে ভালোবাসি বলেই তো, ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার, সুপারস্টার হওয়ার, সেটার জন্য আমি একটু চেষ্টা করছি, তাই নিয়ে তোমার এত অভিযোগ?
না কোনো অভিযোগ নেই আমার, সারাদিন বাইরে ছিলে, অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো।
আমি তোমাকে ছাড়া ঘুমাই কখনো?
আমার অনেক কাজ আছে, তুমি ঘুমাও।
এত রাতে আবার কি কাজ?
খাবারগুলো ফ্রিজে রাখবো, টেবিলটা পরিষ্কার করব, তারপর ঘুমাবো। তুমি সারাদিন নানা কাজে বাইরে থাকো, আমি তো বেকার, চাকরিও নেই, কোনো কাজও নেই, বাবার টাকায় নিজের সংসার চালাচ্ছে, বাসার কাজ না হয় আমি করব, তুমি তো এখন আরো ব্যস্ত হয়ে পড়বে, তুমি যাও ঘুমাও।
প্লিজ এভাবে বলো না রাফসান, তুমি এভাবে বললে আমার ভালো লাগে, আমি তো কখনো এমন কিছু ভাবিও নি, আর চাকরি করার সময় তো তোমার এখনো হয়নি, পড়াশোনাটা শেষ করো তারপর চাকরি করবে।
সেটাই,
চলো আমি তোমাকে খাইয়ে দিই।
না আমার ক্ষুধা নেই, খাবো না রাতে।
আহা চলো তো, রাগ একেবারে সবসময় নাকে চড়ে থাকে।
Brought to you by Igloo Ice Cream, a world of great taste.
2 বছর হয়ে গেছে, আমি না জাস্ট নিতে পারছি না।
ও এখন তো নিতে পারবেই না, এখন তো তুমি সুপারস্টার হয়ে গেছো, সুপারস্টার প্রীতিলতা চৌধুরী।
Yes, I am a superstar. And you know what? You are jealous about it.
কি? কি বললা তুমি? আমি জেলাস?
হ্যাঁ তুমি জেলাস, কারণ এক বছর ধরে ঘুরে ঘুরেও একটা চাকরি জোগাড় করতে পারো নাই। এই সংসার, তোমার পকেট মানি, সবকিছু আমার টাকায় চলে, আর সেটা তুমি সহ্য করতে পারছো না।
আমি তো তোমাকে এসব করতে বলিনি। আমার সংসার কিভাবে চলে সেটা আমি বুঝতাম। সংসার চালানোর কথা বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবে সেটা তো আমি মেনে নেব না।
তুমি সংসার চালালে এখনো সেই বাসাবোর নোংরা বস্তির মতো বাসায় থাকতে হতো, ধানমনি এই ডুপ্লেক্স ফ্ল্যাট আর চোখে দেখা হতো না।
খুব টাকার গরম হয়ে গেছে না? এটা ভুলে যেও না যে আমি তোমার হাজবেন্ড।
সেসব মনে রাখার সময় এখন আমার আর নেই।
কি বললি তুই?
এটা কি করলে তুমি? কাল আমার শুটিং আছে, এখন এই দাগ আমি কিভাবে বুঝবো? সেই জেন থেকে তুলে এনে তোকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
তোর মতো একটা বেকে বিয়ে করে আমি মনে হয় ঠিক করেছি, আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস।
তোর মতো একটা সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, আমি তোকে ডিভোর্স দিব।
সেই ধান্দায় যে তুই আগে থেকে আছিস সেটা তুমি অনেক আগে থেকে বুঝতে পেরেছি। এখন তো অনেক হয়েছে তোর, তাদের কাছে না গেলে তোর জান বাঁচতেছে না, কিন্তু এত সহজে তোকে আমি ছাড়বো না।
ছাড়ো আমাকে, আমি তোমার নামে মামলা করবো।
ও হ্যাঁ, কোর্টেও তো তোর নাকের অভাব নাই, যাবেই তো, সব জায়গায় লোক সেট করে রেখেছিস তাই তো, কিন্তু এত সহজে তো যেতে পারবি না।
কি করছো তুমি? আমার হাত পা মারছো কেন?
তোর এই শরীর, তোর এই রূপ, যৌবন, এসবের জোরেই তো এত পাকনা গজাইছে তোর, তাই না? আমার কাছ থেকে গিয়ে আরেক জায়গায় সংসার করবি তা হবে না। তোর এই শরীর আমি টুকরো টুকরো করে ফেলবো।
কি করছো রামসন? আমি তোমার ওয়াইফ, আমার সাথে তুমি এমন করতে পারো না।
আমার ঘরের বউ তুই ছিলি, এখন আর নেই। সেদিন আমি তোর পিছে পিছে গিয়েছিলাম হোটেলে, তুই হাসানের সাথে কি কি করেছিস আমি সব দেখেছি। বেশ
কিচ্ছু করিনি, আমার কোয়ার্টিস, আমরা ওখানে গিয়েছিলাম আমাদের ডিরেক্টরের সাথে দেখা করতে, তুমি তো রুমের ভেতরে যাওনি, আমাদের ডিরেক্টর ওখানে ছিল।
আমি তা দেখতেও চাই না। এর আগেও আরো বহু মানুষের সাথে তুই হোটেলে গিয়েছিস, আমি সব খোঁজ নিয়েছি।
পাগল হয়ে গেছো? তুমি যেমন ভাবছো এমন কিচ্ছু না, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমরা আমরা বসে কথা বলি, সব ঠিক হয়ে যাবে, তুমি পাগলামি করো না প্লিজ।
কোনো লাভ নেই, ঠিকই বলেছিস তুই, আমি পাগল হয়ে গেছি, আজ আমি রেডি হয়ে এসেছি। এই দেখ চাপাতিটা কেমন চকচক করছে না? নিজ হাতে কারণ বাজার থেকে আমি বানিয়ে এনেছি।
কি করছো, কি করছো তুমি? এমন করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও তুমি প্লিজ।
কর, আরো জোরে জোরে চিৎকার কর, কর, দেখি কোন বাচ্চা তোকে বাঁচাতে আসে আজকে।
না, এমন করো না, আমাকে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
হ্যালো স্যার।
হ্যাঁ, আপনি কোথায় আছেন?
স্যার আমি তো এই মোড়ে।
আচ্ছা, আপনি মোড়টা পার হয়ে 51 নম্বর বাড়ির সামনে আসেন।
আচ্ছা স্যার, আমি আসছি।
সেদিন রাতে চিরতরে থেমে যায় প্রীতিলতা চৌধুরীর অভিনয়। মাত্র 2 বছরে নিজের বুদ্ধিমত্তা, রূপ আর পরিশ্রম দিয়ে প্রীতিলতা চৌধুরী জিতে নেয় হাজার হাজার মানুষের মন। কিন্তু ক্যারিয়ার প্রীতিলতার যত উপর উঠতে থাকে, রাফসানের সাথে তার সম্পর্ক ততই নিচে নামতে থাকে। সেদিন রাতে রাফসান প্রীতিলতা চৌধুরীকে প্রথম রেপ করে, তারপর শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে, এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ ফেলে দেয় আর মাথাটা রেখে দেয় জাহিদের গাড়িতে। মানুষের জীবন একটা গোলাকার চক্র। গ্রামের সহজ সরল জিহাদ টিভিতে কতবার দেখেছে প্রীতিলতা চৌধুরীকে, কিন্তু সে কখনো কল্পনাও করেনি তারই কাটা মাথার অভিশাপ একদিন জিহাদের জীবনকে অন্ধকার করে ফেলবে। ধানমন্ডি সে বাসায় রাফসান একাই থাকে এখন, আর প্রতি রাতে সে শুনতে পায় প্রীতিলতার সেই রাতের আর্তনাদ।
আপনি কি রাফসান সাহেব?
জি।
আমি সিআইডি থেকে এসেছি।
আসুন, ভেতরে আসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার?
আপনার স্ত্রীর ব্যাপারে কিছু ইনফরমেশন জানার ছিল।
আমি যা যা জানতাম তা তো আপনাদেরকে গিয়েই বলে এসেছি, আর কি জানতে চান আপনারা?
না মানে আপনি তো বলেছেন আপনার স্ত্রীর কারোর সাথে তেমন কোনো শত্রুতা নেই, তাহলে এভাবে নিঃশংসভাবে হত্যা করার কারণটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না।
আমি যদি কারণটা জানতাম তাহলে অনেক আগেই আপনাদেরকে বলে দিতাম।
না সেটা বলছি না। আচ্ছা আপনার স্ত্রীর পরিবারে অন্য কাউকে তো থানায় আসতে দেখলাম না, মানে মা বাবা?
ওর কেউ নেই, ছোটবেলায় দাদির কাছে বড় হয়েছে, আমার সাথে বিয়ের বছর দুয়েক পরে সেও মারা গেছে।
ও আই সি। আচ্ছা আমি তার ঘরটা একটু দেখতে পারি?
হ্যাঁ আসুন এদিকে। ঘরের সবকিছু আগে যেমন ছিল তেমনই আছে, ওর জিনিসপত্র অন্য কেউ ধরলেও খুবই রেগে যেত।
আচ্ছা রফসান সাহেব, আমি যতদূর জানতে পেরেছি মৃত্যুর কিছুদিন আগে সে তার এক লয়ার বন্ধুর সাথে যোগাযোগ করেছিল, ডিভোর্সের ব্যাপারে কথা বলেছে।
দেখুন মিডিয়াতে খোঁজ নিলে আপনি নিজেও জানতে পারবেন যে কাজ করতে করতে অনেকের সাথে ওর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। স্বামী হিসাবে সেসব জায়গায় আমি ওকে বাধা দিতাম, সেসব নিয়ে কিছুদিন যাবৎ ওর সাথে আমার ঝামেলাও চলছিল, কিন্তু সেটা অবশ্য পরে ঠিকও হয়ে যায়।
ঠিক হয়ে যায় বলতে? আপনি ওনার এসব মেনে নিয়েছিলেন?
না মেনে কেন নেব, ও বলেছিল আমি শুধু শুধু সন্দেহ করছি, পরে আমি নিজেও সব খোঁজ খবর নিয়ে দেখি যে আসলে কথাগুলো উড়ো কথা, তাই সে সব সলভ হয়ে গিয়েছিল।
বুঝলাম, ঠিক আছে আমি তাহলে আজ আসি, দরকার পড়লে আবার আপনাকে একটু বিরক্ত করব।
ইটস ওকে ম্যান।
রফসান সাহেব, আপনার স্ত্রী মারা গেছে, আপনাকেও বেশ অসুস্থ দেখাচ্ছে, তবে এসবের মধ্যে বাড়ি রং করানোর ব্যাপারটা একটু অস্বাভাবিক তাই না?
বাড়ি রং করানোর জন্য অনেক আগেই মিস্ত্রিদের অ্যাডভান্স করা হয়েছিল, আর এসব ঝামেলার মধ্যে তাদেরকে আর না করার কথা মাথায় ছিল না, ওরা এসে করে দিয়ে গেছে।
ও আচ্ছা, ঠিক আছে রফসান সাহেব, থ্যাংকস ফর ইয়োর কোঅপারেশন।
আবার? আবার না, আমি আর নিতে পারছি না, আর এমন করিস না প্লিজ, আমাকে মাফ করে দে, মাফ করে দে আমাকে।
না তোর কোনো মাফ নেই, আমিও সেদিন রাতে এভাবে চিৎকার করেছিলাম, কত কাকুতি মিনতি করেছি, আমাকে তো ছাড়িসনি।
আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে প্লিজ, আমাকে মাফ করে দে। তুই
তোকে আমি একটু একটু করে মারব,
আমি আর সহ্য করতে পারছি না, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না।
আমার শরীরটাকে টুকরো টুকরো করেছিস, ছিন্ন ভিন্ন করেছিস, আমার সৎকারও হয়নি, আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে।
আমি আমি তোমার সৎকার করে দেবো প্লিজ, আমাকে ছেড়ে দাও।
তোর মতো পাপের হাত দিয়ে সৎকার করলে আমার মুক্তি হবে না।
তাহলে কি করলে তোমার মুক্তি হবে আমাকে বলো, আমি তাই করব।
তোকে একটু করে যন্ত্রণা দিয়ে মারলে আমার মুক্তি হবে।
না না চলে যা, চলে যা তুই এখান থেকে। না
মা, তোমার শরীর কেমন মা?
এই তো বাবা, ডাক্তার কইছে সামনের হপ্তার মধ্যে অপারেশন করাইব।
আচ্ছা মা, তুমি কোনো টেনশন করো না, আমি কালকাই তোমার অপারেশনের সব টাকা পাঠাইয়া দিব।
তুই কেমন আছিস বাবা?
আছি মা, তোমার অপারেশনটা হইলেই কিছু টাকা জমায় আমি বাড়ি চলে আসুম মা, এই শহরটা ভালো না, এই শহরে আমি থাকব না।
কি হয়েছে তোর বাবা, আমার কাছে ক?
না মা কিছু হয় নাই, হেম নেই, কয়দিন ধরে শরীরটা ভালো না, রাইত করে জ্বর আহে।
কি কস, রাইতে কি ভয় পাইছিলে কোনো কিছু দেখিয়া?
ভয়? হ্যাঁ মা ভয়।
কি কস বাবা, কি দেখিয়া ভয় পাইছস?
একটা কাঁড়া মাথা মা, একটা মানুষের কাঁড়া মাথা।
মানুষের কাঁড়া মাথা? তবা তবা, কি কস বাবা, রাইতে ঘুমানোর সময় আয়তন করছি পরে বুকে তিনবার ফু দিয়া ঘুমাবি।
আচ্ছা মা, মা আমি তোমারে পরে ফোন করব, তুমি শরীরের যত্ন নিও, রাখি। কিরে কানে কি ভুল শুনলাম, দরজার বাইরে তো কেউ নাই। মনে হয় তাইলে ভুলই শুনছি।
এই কেডা কেডা,
আমি
কি চান আপনি? কেন আমার পিছে লাগছেন? আল্লাহ দোহাই লাগে, আমারে ছাইড়া দেন, আমি তো আপনারে মারি নাই।
আমার শরীরটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, কেউ খুঁজতে পারছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার শরীরের টুকরো গুলো একটু এক জায়গায় করো।
কেন, আমি কেন করব? আমি পারবো না।
পারতে তো তোমাকে হবে, চলো আমার সাথে, চলো এসো এসো।
কি আমারে কই নিয়ে যাইতেছেন? আমি তাম না, আমি তাম না, সারে না, আমারে সারে। এইটা আমি কই আইলাম?
ওই যে, ওই যে ওখানে ময়লার স্তূপ দেখছো, ওখানে আমার হাত পা গুলো ফেলে দিয়েছে। যাও যাও, নিয়ে আসো।
আমি আমি পারব না।
নিয়ে আসতে তোমাকে হবে, এসো এসো আমার সাথে।
এরপর প্রত্যেকদিন রাতে জিয়া বেরিয়ে যায়। সে কিভাবে যায় নিজেও জানে না, সে কিছুতেই যেতে চায় না, কিন্তু কিছু একটা তাকে টেনে নিয়ে যায়। সে প্রত্যেক রাতে প্রীতিলতার শরীরের একটা একটা করে অংশ নিয়ে থানার বাইরে রেখে দেয়। কেউ তাকে দেখতে পায় না, পুলিশ নিজেরাও হয়রান, কারণ তারা সর্বক্ষণ রাফসানের উপর নজর রাখে। তাদের চোখ ফাঁকি দিয়ে থানার বাইরে এসব রেখে যাওয়া তার পক্ষে সম্ভব না। তার ফোনও ট্যাপ করা হয়েছে, সে অন্য কাউকে দিয়ে করাবে সেটাও সম্ভব নয়। তাহলে কে প্রীতিলতার শরীরের একটা একটা করে অংশ প্রতিদিন বাইরে রেখে যায়?
সরি, আপনাকে ডেকে আনলাম।
না না, ঠিক আছে, বলুন। এমনিতেও খবর দিয়ে ভালোই করেছেন, আমি কাল দেশের বাইরে চলে যাচ্ছি।
দেশের বাইরে চলে যাচ্ছেন মানে?
হ্যাঁ, এই দেশে আর থাকবো না বলে ভেবেছি। আমি কানাডায় আমার চাচার ওখানে সেটেল করব।
কিন্তু আপনি তো যেতে পারবেন না।
মানে?
মানে এই মামলার সুরাহা না হওয়া পর্যন্ত আপনি বাইরে যেতে পারবেন না।
আপনারা কি আমাকে সন্দেহ করছেন?
সন্দেহ না করে কি করব বলেন? একে তো আপনার স্ত্রী এত বড় সেলিব্রিটি, তার উপর যা সব অদ্ভুত ঘটনা ঘটছে, উপর মহল থেকে আমাদের উপর প্রচুর প্রেশার আসছে।
অদ্ভুত ঘটনা মানে?
কে বা কারা প্রত্যেকদিন আপনার স্ত্রীর টুকরো করা লাশের একটা একটা করে অংশ আমাদের থানার বাইরে রেখে যাচ্ছে। তাকে কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না, সিসিটিভিতেও কিছু পাচ্ছি না। মামলাটা দিন দিন জিলাপির মতো হয়ে যাচ্ছে।
হতেও তো পারে যে সেগুলো অন্য কারোর বডি পার্টস। এই শহরে তো এটাই একমাত্র খুন নয়, তাই না?
হতে পারত, কিন্তু আনফরচুনেটলি হচ্ছে না, কারণ ডিএনএ টেস্টের রিপোর্টে বলেছে এই বডি পার্টস গুলো মিসেস প্রীতিলতা চৌধুরীর।
দেখুন, আপনারা নিছক আমাকে সন্দেহ করছেন, আমি এসবের কিছুই জানি না। ওর দেশে এবং দেশের বাইরে নানা মানুষের সাথে পরিচয় ছিল, সবাইকে আমিও চিনি না, এবং তাদের কারোর সাথেও শত্রুতা ছিল কিনা এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি, এই দেশে আমার মন কিছুতেই টিকছে না।
সেটা বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু করার নেই, মামলার সুরাহা না হওয়া পর্যন্ত আপনাকে থাকতেই হবে।
ওকে ফাইন। কে কে ওখানে?
আমি।
তুমি?
আজ আমার একটা কাজ সম্পূর্ণ হলো, আরেকটা বাকি।
কি কাজ?
আমার শরীরের সবগুলো টুকরো পুলিশের হাতে পৌঁছে গেছে।
এখন তো তোমার সৎকার হবে, এখন তুমি ছেড়ে দাও আমাকে।
ছেড়ে দিব, এত সহজে? আমাকে যেভাবে মেরেছিস একটু একটু করে যন্ত্রণা দিয়ে তোকেও আমি
না, আমি আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেবো, তবু আমাকে মেরো না তুমি, প্লিজ।
মারব না তো তোকে, তুই জেলে পুঁতে মরবি, সেখানে প্রতি রাতে তুই আর্তনাদ শুনতে পাবি, আমার আর্তনাদ।
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করবো, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও,
এক্ষুনি যা,
ছেড়ে দাও,
যা যা।
রাস্তার পুলিশের কাছে গিয়ে জবানবন্দি দেয়, তার ফাঁসির আদেশ হয়। ফাঁসির আগ পর্যন্ত জেলখানার প্রত্যেকটা রাত তার বিভীষিকাময় কাটে। জিয়াদের কথা কোনোদিন কেউ জানতে পারে না, সে যে কত কাছ থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ জানতে পারে না। এরপর সে কিছু টাকা জমিয়ে গ্রামে চলে যায়, কিন্তু এখনো ওই ট্যাক্সির পেছনে প্রীতিলতাকে বসে থাকতে দেখা যায়, কারণ তার কাটা মাথা থেকে চোখের একটা কর্নিয়া ওখানেই পড়েছিল, হয়তো সেটা নিতেই সে আসে সেখানে।
Exclusively on FusionBD.com.